قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما كان لنفس ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. محمد একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন। সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে রেডিও তেহরান 1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
আসমানি সূরা। শ্রোতা ভাই বোনেরা, আসমানি সূরা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের পর্ব থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজও আমরা পবিত্র কোরআনের সূরা আরাফের কিছু দিক নিয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দেবেন।
হজরত নূহ আলাইহিস সালামের জাতিরা ছিল দাম্ভিক খোদাদ্রোহী। এ মহান নবী তাদেরকে একত্ববাদ বা এক খোদার ইবাদতের দিকে আহ্বান জানান এবং মূর্তি পূজা ছাড়তে বলেন। তিনি তাদের বিবেককে জাগিয়ে তোলার চেষ্টা করেন এবং মূর্তি পূজার পরিণতি সম্পর্কে সতর্ক করে দেন। এ সম্পর্কে পবিত্র কোরআনে সূরা আরাফের 58 নম্বর আয়াতে এসেছে,
নিশ্চয়ই আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি, সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। আমি তোমাদের জন্যে একটি মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি।
হযরত নূহ আলাইহিস সালাম সহ প্রত্যেক নবী রাসুলই এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানিয়ে গেছেন। হজরত নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদম বা শাইখুল আম্বিয়া। তিনি হজরত আদম আলাইহিস সালামের মৃত্যুর 126 বছর পর জন্ম নিয়েছিলেন। তার নাম ছিল আব্দুল গাফফার বা আব্দুল মালিক বা আবুল আলা। নূহ আলাইহিস সালামের আগে 10 জন নবী ও তাদের প্রতিনিধি বা ওয়াসি অতিবাহিত হয়ে গেছেন। তিনি 2500 বছর আয়ু পেয়েছিলেন। এর মধ্যে 850 বছর ছিল নবুয়ত পূর্বজীবন এবং 950 বছর ছিল নবুয়াত পূর্ববর্তী শিক্ষাদানের জীবন। 250 বছর কেটেছে বিশাল কিস্তি বা নৌকা তৈরিতে ও প্লাবনে, আর 500 বছর কেটেছে মহাপ্লাবন পরবর্তী নগর পতন ও লোকবসতিতে। এ সুদীর্ঘ জীবনেও তিনি নিজের ঘর বানাননি, বরং একটি ঝুপড়িতে জীবনযাপন করেছেন যা এতই সংকীর্ণ ছিল যে তার পাদুটি বাইরেই থাকত।
900 বছর ব্যাপী নিজ সম্প্রদায়কে বোঝানো সত্ত্বেও হজরত নূহ আলাইহিসালামের আহ্বানে তারা তো ইমান আনেইনি, বরং তিনি নিয়মিত তাদের হাতে মার খেতেন এবং সংজ্ঞাহীন হয়ে পড়তেন। কখনো কখনো তাদের নিক্ষিপ্ত পাথরের নিচে চাপা পড়ে যেতেন এবং সন্ধ্যায় জিব্রাইল এসে তাকে উদ্ধার করতেন। তিনি সারা রাত তাকে সেবা করে সুস্থ করে তুলতেন। হজরত নূহ আলাইহিস সালাম পরদিন আবার মানুষকে সৎ পথে নিয়ে আসার জন্য কাজ শুরু করতেন। 900 বছর ধরে অসহায় হয়ে তিনি বদদোয়া দেন, ফলে বন্ধ্যা হয়ে যায় অনেক নারীরা, মারা যায় পশু পাখি, শুকিয়ে যায় বাগবাগিচা। এরপর একটানা 40 বছর ধরে বৃষ্টি হতে থাকে। আর হজরত নূহ আলাইহিস সালাম বলতেন, ইমান আনলে সব আপদ দূর হয়ে যাবে, কিন্তু তারা ইমান আনেনি। হজরত নূহ আলাইহিস সালাম বলতেন, দুনিয়া এত ক্ষণস্থায়ী যে তা রোদ থেকে ছায়াতে খানিকটা সময়ে আশ্রয় নেয়া কিংবা এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সমতুল্য।
সুরা আরাফা সহ অনেক সুরাই খোদাদ্রোহী স্বৈর শাসক ফেরাউনের বিরুদ্ধে হযরত মূসা আলাইহিস সালামের সংগ্রামের কাহিনী এসেছে। সুরা আরাফের 103 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, অতঃপর আমি তাদের তথা অন্যান্য নবীদের পরে মূসাকে পাঠিয়েছি নির্দেশনাবলী দিয়ে ফেরাউন ও তার জাতির সর্দারদের কাছে, কিন্তু ওরা সেই সব খোদাই নিদর্শন অস্বীকার করে সেসবের প্রতি অবিচার করেছে। সুতরাং চেয়ে দেখো কি পরিণতি হয়েছে বিপর্যস্ত সৃষ্টিকারীদের।
ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে খোদাদ্রোহী শক্তি ও স্বৈর শাসকদের বিরুদ্ধে সংগ্রাম ছিল নবী রাসুলদের অন্যতম প্রধান কর্মসূচি। হযরত মূসা আলাইহিস সালাম নবী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমেই ফেরাউন ও তার দলবলের কাছে যান। নানা নিদর্শন ও মুজিজা বা অলৌকিক ক্ষমতা দেখিয়ে তিনি তার নবুয়তের সত্যতার বিষয়টি প্রমাণ করেন। কিন্তু ফেরাউন ও তার দলবল এই মহান নবীর আহ্বান প্রত্যাখ্যান করে এবং অযৌক্তিক ও বলদর্পী আচরণের মাধ্যমে মূসা আলাইহিস সালামের উপর জুলুম করতে থাকে। এর পরের আয়াতে অর্থাৎ 104 নম্বর আয়াতে এসেছে, আর মূসা বললেন, হে ফেরাউন, আমি বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে আগত রসুল। এটা ছিল ফেরাউনের সঙ্গে হযরত মূসা আলাইহিস সালামের দ্বন্দ্বের প্রথম ঘটনা। এই বক্তব্যের মাধ্যমে মূসা আলাইহিস সালাম মিথ্যা বা বাতিলের শক্তিকে এটা জানিয়ে দিলেন যে বিশ্বজগতে রয়েছে কেবল একজন প্রভু বা রব। এই স্পষ্ট ঘোষণার অর্থই হল ফেরাউন ও তার দলবল আর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে লড়াই ঘোষণা। এরপর হযরত মূসা আলাইহিস সালাম বলেন,
আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ়। আমি তোমাদের পরওয়ারদিগারের নিদর্শন নিয়ে এসেছি, সুতরাং তুমি বনি ইসরাইলদেরকে আমার সাথে পাঠিয়ে দাও।
হযরত মূসা আলাইহিস সালামের নবুয়তি মিশনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল বনি ইসরাইল জাতিকে ফেরাউনের তাগুতি শাসন ও দুঃসহ শোষণের হাত থেকে মুক্তি দেয়া এবং তাদেরকে নিরাপদ রাখার জন্য মিশর থেকে দূরে নিয়ে যাওয়া। ফেরাউনের সঙ্গে কথা বলা ছাড়া এই পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল না। আসলে সমাজের মানুষকে দুর্নীতি ও বিচ্যুতির কলঙ্ক থেকে দূরে রাখার জন্য প্রথমেই যা করা দরকার তা হল রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির নিয়ন্ত্রক তথা সরকারকে সংশোধন করা। এটা বাস্তব হলেই অন্যান্য বিষয়ের সংস্কার বা সংশোধনেরও পথ খুলে যায়। সে যুগে বনি ইসরায়েল কিবতি বা মিশরীয়দের হাতে বন্দী ছিল। সবচেয়ে নিকৃষ্ট ও কষ্টকর কাজগুলো করানো হতো তাদের দিয়ে। ফেরাউনের কাছে যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম তার দুটি মুজিজা দেখান যা প্রমাণ করে যে তিনি মহান আল্লাহর নবী ছিলেন। সূরা আরাফের 107 নম্বর আয়াতে এসেছে,
তখন তিনি হঠাৎ নিক্ষেপ করলেন নিজের লাঠিখানা এবং তৎক্ষণাৎ তা জলজ্যান্ত এক অজগর হয়ে গেল। এক খোদায় বিশ্বাসীরা মনে করেন যে লাঠি সাপে পরিণত হওয়ার বিষয়টি কেবল অতি প্রাকৃতিক শক্তির প্রভাবে সম্ভব হতে পারে। এর পরের আয়াতে এসেছে, আর মুসার বের করলেন বগল থেকে নিজের হাত এবং তার সঙ্গে সঙ্গে দর্শকদের চোখে ধপধপে সাদা ও উজ্জ্বল দেখাতে লাগল। এই সব মজেজা বা অলৌকিক ঘটনা দেখার পর ফেরাউনের কট্টর সমর্থকরা বলল, নিশ্চয় লোকটি বিজ্ঞ জাদুকর। তো শ্রোতা ভাই বোনেরা, এরপর কি ঘটেছিল তা আজ আর সময়ের অভাবে তুলে ধরা সম্ভব হল না। আগামী পর্বে আমরা পরবর্তী ঘটনাগুলো তুলে ধরব। আশা করি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
গল্প ও প্রবাদের গল্প,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পসরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
দুটি কবুতরের একটি জুটি পরম আনন্দে বাস করত একটি খামারে। ঋতুও ছিল বসন্তকাল, সুখে শান্তিতেই ছিল তারা। একদিন বৃষ্টি হচ্ছিল। পুরুষ কবুতরটি তখন তার স্ত্রীকে বলল, আমাদের বাসাটা তো ভিজে গেল, এখানে তো আর বাস করার মতো অবস্থা নেই। কবুতরটি জবাব দিল, দেখো আর তো মাত্র কটা দিন, তারপরই তো গ্রীষ্মকাল আসবে, তখন গরম পড়বে। তাই বলছিলাম কি, এক্ষুনি না গেলে হয় না। ভেবে দেখো তুমি কত কষ্ট করে এই বাসাটা বানিয়েছ, খাবার জমিয়ে রাখার জন্যে গুদামের মতো ছোট্ট আরেকটি ঘরও বানিয়েছ। এক্ষুনি যদি এখান থেকে চলে যাও, এরকম আরেকটি বাসা কি বানাতে পারবে, এত বড় বাসা এবং এত তাড়াতাড়ি?
পুরুষ কবুতরটি তার স্ত্রীর কথা একটু চিন্তা করল, কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল, তুমি মন্দ বলনি, ঠিক আছে তাহলে নাইবা গেলাম। এই সিদ্ধান্তের পর কবুতর জুটি তাদের সেই আগের বাসাতেই থেকে গেল গ্রীষ্মকাল আসা পর্যন্ত। গ্রীষ্মকাল যখন এলো, সূর্যতাপে তাদের বাসাটা একেবারে শুকিয়ে গেল, ফলে তারা আবারও আগের মতো সুখে শান্তিতে এই খামারের বাসাতেই বাস করতে লাগল। কবুতর জুটি ছিল বেশ দূরদর্শী, ক্ষেত খামারে তো আর ফসলের অভাব ছিল না, তারা তাদের প্রয়োজন অনুযায়ী খাবার খেত, সেই সাথে ভবিষ্যতের চিন্তা করে কিছু খাবার জমিয়ে রাখত। পুরো গল্প একটু পরেই বলছি, আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি এই প্রত্যাশা রয়েছে।
তো খাবার জমাতে জমাতে একদিন তারা দেখল জমানোর জায়গাটা পূর্ণ হয়ে গেছে, সেখানে আর খাবার রাখার মতো অবস্থা নেই। গুদাম ভর্তি খাবার দেখে কবুতর দম্পতি খুশি হয়ে গেল। একজন আরেকজনের দিকে তাকিয়ে বলল, এখন তো গুদাম ভর্তি খাবারের মজুদ আছে, সুতরাং আসছে শীতেও না খেয়ে মরতে হবে না, বেঁচে থাকতে পারবো। এই বলে তারা গুদামের দরজা বন্ধ করে দিল। গ্রীষ্মকাল যতদিন ছিল ওই গুদামের দরজা আর খুলল না, প্রয়োজনই পড়েনি খোলার। পুরুষ কবুতরটা দূর দূরান্তে উড়ে উড়ে গিয়ে খাবার খেত এবং স্ত্রীর জন্য নিয়ে আসত। এভাবে দিন যেতে যেতে গ্রীষ্মকালও শেষের দিকে এসে গেল।
শরৎ ঋতুতে বৃষ্টিপাতের সূত্রপাত হয়। ওই বৃষ্টি ভেদ করে কবুতর দম্পতি আর খাদ্যশস্য কুড়োতে খামারে গেল না। যাবেই বা কেন, তাদের তো খাবারের মজুদ আছে। বৃষ্টি উপেক্ষা করে খাবারের সন্ধানে না গিয়ে বাসায় থাকতে থাকতে যখন খিদে লাগল, পুরুষ কবুতরটি তখন গেল জবানু শস্য ভাণ্ডারের দরজা খুলতে। দরজা খুলে তো কবুতর অবাক হয়ে গেল, পুরো একটা গুদাম ভর্তি শস্য দানা রাখা হয়েছিল, এখন দেখা যাচ্ছে অর্ধেকই নেই, কোথায় গেল? পুরুষ কবুতরটি রেগে গেল, বিরক্ত হলো তার স্ত্রীর ওপর। তাড়াতাড়ি জিজ্ঞেস করল, আজব এক খাই খাই স্বভাব তোমার, ভবিষ্যতের কোনো চিন্তা নেই, আমরা এই শস্য দানাগুলো তো শীতকালের জন্য জমিয়েছিলাম, অথচ তুমি কিনা। আমি কিনা কি? জিজ্ঞেস করল স্ত্রী কবুতর। আমরা উত্তরটা শুনব মিউজিক বিরতির পর।
কবুতর বলল, কি আর করার, মাত্র কটা দিন আমি বাসায় ছিলাম না, তোমার জন্য খাবার আনতে দূর দূরান্তে গিয়েছি, আর তুমি এই কটা দিনে গুদামের অর্ধেক খাবার খেয়ে শেষ করে দিলে। স্ত্রী কবুতর ভীষণ বিরক্ত হয়ে বলল, আমি গুদামের খাবার খাইনি এবং জানি না গুদামের অর্ধেক খাদ্যশস্য কোথায় গেল। এই বলে সে নিজেও গুদামের দিকে গেল এবং অর্ধেক গুদাম খালি দেখে আশ্চর্য হয়ে গেল। বলল, শোনো, বিরক্ত হয়ে লাভ নেই, আমাকেও খামোখা অভিযুক্ত করার কোনো মানে হয় না, তার চেয়ে বরং ধৈর্য ধরো, অপেক্ষা করো। এমনও তো হতে পারে গুদামের মেঝেটা মাটির ভিতর দেবে গেছে, কিংবা ইঁদুরেরা গুদামের খোঁজ পেয়ে ধীরে ধীরে খেয়ে এই অবস্থা করেছে। এমনও তো হতে পারে অন্য কেউ আমাদের গুদামের অর্ধেক শস্য চুরি করে নিয়ে গেছে। তাই হুট করেই আমার উপর দোষ চাপিয়ে দিও না, শান্ত হও, ধৈর্য ধরো, দেখবে সত্য ঘটনাটা বেরিয়ে আসবে।
পুরুষ কবুতর বলল, এবার একটু থামো, আমাকে আর উপদেশ দিতে হবে না, এখানে তো তুমি ছাড়া আর কেউ আসেনি, কেউ যদি এসেও থাকে তাহলে তুমি ভালো করে জানো যে কে এসেছিল। তুমি যদি নাই খেয়ে থাকো তাহলে তোমার উচিত সত্য করে বলা, যদি চাও এখন না বলে পরে বলবে তাও পারো। নারী কবুতরটি আসলেই জানত না যে কেন গুদামের খাদ্যশস্য এভাবে কমে গেল, নিরুপায় হয়ে তাই কাঁদতে শুরু করল। কাঁদতে কাঁদতে বলতে লাগল, আমি গুদামের খাবারে হাত দেইনি, কি হয়েছে কিছুই জানি না আমি।
স্বামী কবুতরকে বলল, তুমি অপেক্ষা করো, অন্তত কেন খাদ্যশস্য কমে গেল সেটা প্রমাণ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। কিন্তু নর কবুতরটি কিছুতেই তার স্ত্রীর কথা মানল না, উল্টো বরং আরো রেগে গিয়ে স্ত্রী কবুতরটিকে বাসা থেকে বের করে দিল। নারী কবুতরটি বলল, রাগের মাথায় এত দ্রুত আমাকে দোষারোপ করাটা তোমার উচিত হয়নি, উচিত হয়নি আমাকে না জেনে অভিযুক্ত করা, তুমি যা করেছ তার জন্য তোমাকে দ্রুতই পস্তাতে হবে দেখো। তখন হয়তো অনেক দেরিও হয়ে যেতে পারে। এই বলে সে খামারের উদ্দেশ্যে উড়াল দিল এবং সেখানে এক শিকারীর ফাঁদে আটকা পড়ে গেল।
পুরুষ কবুতরটি একা একা তার বাসায় বাস করতে লাগল। মনে মনে সে খুশি এজন্য যে তার স্ত্রী তাকে ধোকা দিতে পারেনি। কিছুদিন পরই আবহাওয়া আবারও পরিবর্তিত হয়ে গেল, বৃষ্টিপাত শুরু হল, আর্দ্রতা বাড়ল, গুদামের শস্যগুলো এই আবহাওয়ায় ফুলে উঠতে শুরু করল এবং খাদ্য গুদাম আবারও সেই প্রাথমিক অবস্থায় ফিরে গেল, পূর্ণ হয়ে গেল গুদাম। কবুতরটি গুদামের এই অবস্থা দেখে বুঝল তার স্ত্রীর ব্যাপারে যে সিদ্ধান্তটা সে নিয়েছে সেটা একেবারেই ঠিক ছিল না। ভীষণ অনুতপ্ত হল সে, কিন্তু এখন আর তওবা করে হবে কি? স্ত্রীকে হারিয়ে এবং তার কৃতকর্মের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে অনুতাপ করে গেল। তো শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা। প্রিয় শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যের সমাজ ব্যবস্থা শীর্ষক সাপ্তাহিক আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ।
এবং আমি রেজওয়ান হুসেন।
গত আসরে আমরা পাশ্চাত্যে গৃহহীনতার সমস্যা নিয়ে খানিকটা আলোচনা করেছি। আমরা বলেছি, আমেরিকার বিপুল সংখ্যক মানুষ রাস্তায় ঘুমান, কারণ তাদের কোনো ঘর বাড়ি নেই, যখন যেখানে জায়গা পান সেখানেই ঘুমান। 2019 সালের 7 ডিসেম্বর নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু এম কুওমো মহানগর পরিবহন কর্তৃপক্ষ বা এমটিএ এর কাছে লেখা চিঠিতে জানিয়েছেন, 2018 সালে কেবল সাবওয়েতে বসবাসকারী গৃহহীন মানুষের সংখ্যা ছিল 1771 জন। এই সংখ্যা 2019 সালে 23% বেড়ে দাঁড়িয়েছে 2178 জনে। 2019 সালের পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও জানিয়েছেন, ট্রেন লাইনে গৃহহীন মানুষের হেঁটে চলার কারণে ট্রেন চলাচলে বিলম্বের ঘটনা কয়েক বছরে 54% বেড়েছে। ইউরোপীয় গৃহহীনদের সংখ্যা ক্রমেই বাড়ছে। আজকের আসরে আমরা এ বিষয়ে আরও আলোচনা করব, সঙ্গেই থাকুন।
গৃহহীনতা এমন একটি সমস্যা যা বিশ্বের বেশিরভাগ বড় শহরেই দেখা যায়। এটা কোনোভাবেই বলা যাবে না যে একটি নির্দিষ্ট বয়সের মানুষ এর অন্তর্ভুক্ত। গৃহহীনদের মধ্যে সব বয়স ও সব শ্রেণীর মানুষই রয়েছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই আছেন গৃহহীনদের তালিকায়। শিক্ষিত মানুষ যেমন আছেন, তেমনি আছেন অশিক্ষিত ও নিরক্ষর মানুষও। অসুস্থ মানুষের পাশাপাশি আছেন সুস্থ মানুষেরাও। এমন লোককেও গৃহহীনদের তালিকায় পাওয়া যায় যারা সমাজের ধনী পরিবারের সদস্য। তবে দরিদ্র পরিবারের মানুষের সংখ্যাই বেশি। গৃহহীন হওয়ার পেছনে যেসব বিষয় কাজ করে সেগুলোর মধ্যে রয়েছে বেকারত্ব, মাদকাসক্তি, মদপান, মানসিক অসুস্থতা, পারিবারিক অশান্তি ও ভাঙন, শারীরিক অসুস্থতা এবং অপুষ্টি। এসব বিষয়ে নিজেও যেমন সামাজিক সমস্যা, তেমনি নতুন সমস্যার উৎস হিসেবে কাজ করে। দারিদ্র ও সামাজিক বঞ্চনা বিভিন্ন দেশের মানুষের মধ্যে গৃহহীনতার অন্যতম প্রধান কারণ।
বিভিন্ন সংস্থার গবেষণাভিত্তিক প্রতিবেদনে বলা হচ্ছে, ইউরোপীয় দেশগুলোতে গৃহহীনতার প্রবণতা আগের চেয়ে অনেক বেড়েছে। বেকারত্ব এক্ষেত্রে একটি বড় কারণ। ইউরোপের কোনো কোনো দেশে গত কয়েক বছরে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে 150%-এরও বেশি। রাষ্ট্রীয় এবং বেসরকারি প্রতিবেদনগুলোর তথ্যে দেখা যাচ্ছে, এর আগে ইউরোপের দেশগুলোতে যারা গৃহহীন ছিল তাদের বেশিরভাগই মাদকাসক্তি, মদপান ও জুয়া খেলার কারণে অর্থাভাবে পড়ত এবং ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব হতো। এরপর রাস্তায়, পার্ক বা স্টেশনে ঘুমাতে বাধ্য হতো তারা। কিন্তু নতুন প্রতিবেদনগুলোতে দেখা যাচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অর্থনৈতিক সমস্যা বাড়ছে। এর ফলে যারা কাজ করে জীবন নির্বাহ করত এবং একসময় নিজস্ব বাড়ি ছিল, তারাও এখন কাজ হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে। এদের সঙ্গে তাদের ছোট সন্তানেরাও রয়েছে।
ইউরোপীয় দেশগুলোতে বসবাসকারী গৃহহীনদের নিয়ে কাজ করে ব্রাসেলস ভিত্তিক সংগঠন FNTSA। এই সংগঠনটি 2019 সালের মার্চ মাসের প্রতিবেদনে গৃহহীনতাকে ইউরোপের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে। ইউরোনিউজ এই প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, আবাসন ব্যয় ক্রমেই আকাশচুম্বী হয়ে উঠেছে। এর ফলে ইউরোপে গৃহহীনতা ও দারিদ্র ক্রমবর্ধমান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ব্রিটেনে গৃহহীনতার চিত্র তুলে ধরতে একটি উদাহরণ দেওয়া যেতে পারে সহজেই। ব্রিটেনের বড় শহর ম্যানচেস্টারের প্রাণকেন্দ্রের একটি অন্ধকার গলির শেষ প্রান্তে পৌঁছলে চোখে পড়ে ভূগর্ভস্থ এক গুহা। গুহার ভেতরে ঢুকলেই চোখে পড়ে একদল গৃহহীন মানুষের উপস্থিতি। সেখানে গিয়ে দেখা গেল ইঁদুর ছোটাছুটি করছে। দৈনিক ইন্ডিপেন্ডেন্টের মতে, ভিক্টোরিয়া আমলের সামাজিক পর্যবেক্ষকেরা যদি বেঁচে থাকতেন তবে তারা এটি দেখে হতবাক হয়ে যেতেন। এই ভূগর্ভস্থ গুহাটি ম্যানচেস্টারের প্রাণকেন্দ্রে কাঁচে ঘেরা আধুনিক আলো ঝলমলে দোকানপাট এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও কমপ্লেক্সগুলো থেকে মাত্র কয়েক মিটার দূরেই অবস্থিত।
ইরোয়েল নদীর তীরে অবস্থিত এই গ্রুহার সদৃশ জায়গাটি খাবারের ক্যান খালি বোতলে পরিপূর্ণ। পুরনো কাপড়, ছেঁড়া কার্পেট ও আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে সেখানে। এর মধ্যে অসংখ্য সিরিঞ্জ রয়েছে যেগুলো মাদক গ্রহণের জন্য ব্যবহৃত হয়েছে। ব্রিটেনে খোলা আকাশের নিচে ঘুমান বর্তমানে এমন গৃহহীনের সংখ্যা অন্তত 3,20,000। লন্ডনে 2010 সাল থেকে 2019 পর্যন্ত এই 10 বছরে গৃহহীনের সংখ্যা বেড়েছে 165%। 2017 সালে যুক্তরাজ্যে পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, ওই বছর প্রায় 600 গৃহহীন মানুষ রাস্তায় অথবা অস্থায়ী শিবিরে প্রাণ হারিয়েছেন। ওই পরিসংখ্যান অনুযায়ী রাস্তায় বা অস্থায়ী শিবিরে 5 বছরে গৃহহীন মানুষের মৃত্যুর হার বেড়েছে 24%। এদিকে গৃহহীনদের সহায়তার জন্য প্রতিষ্ঠিত দাতব্য সংস্থাগুলো বলছে, দেশে গৃহহীন মানুষের প্রকৃত সংখ্যা ঘোষিত সংখ্যার চেয়ে অনেক বেশি।
ব্রিটেনের সরকারি পরিসংখ্যানগুলোতে দাবি করা হয়েছে, 2018 সালে ব্রিটিশ স্লিপিং ব্যাগে ঘুমানো মানুষের সংখ্যা 2% কমেছে। তবে পর্যবেক্ষকরা বলছেন, ব্রিটেনের রাস্তাগুলোতে বের হলে যে চিত্র দেখা যায় তার সঙ্গে সরকারি দাবির কোনো মিল নেই। বেশ কয়েকটি স্থানীয় কাউন্সিলের গণনা পদ্ধতিতে পরিবর্তন আনার কারণেই এ ধরনের ফলাফল এসেছে বলে জানা গেছে। কয়েকজন সরকারি কর্মকর্তা স্বীকার করেছেন যে উচ্চ মহল থেকে তাদেরকে ওই পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছিল। ব্রিটেনে এ সংক্রান্ত সরকারি প্রতিবেদন ও পরিসংখ্যানের ব্যাপক গুরুত্ব রয়েছে, কারণ ব্রিটেনের গৃহহীনতার সংকট মোকাবেলায় প্রয়োজনীয় বাজেট এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই পরিসংখ্যানকে ভিত্তি হিসেবে গণ্য করা হয়। ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সেও গত এক দশকে গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফ্রান্সের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স দপ্তর বা এনসিইর মতে, ফ্রান্সের 12,000-এর বেশি নাগরিক সারা রাত রাস্তায় কাটান। এসব মানুষ তাদের প্রাথমিক দৈনন্দিন চাহিদা পূরণ করতেও সক্ষম নন এবং তাদের আয় দারিদ্র সীমার নিচে বসবাসকারীদের পর্যায়ে। তারা সরকারি সাহায্যের উপর নির্ভরশীল।
বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে ফ্রান্সে রাস্তায় ঘুমান এমন গৃহহীনদের মধ্যে প্রতিদিন গড়ে একজন করে মারা যান। 2018 সালে ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে, সেদেশে ওই বছর 560 জন গৃহহীন মারা গেছেন। দেশটির কয়েকটি দাতব্য সংস্থা দাবি করেছে, গৃহহীনতার কারণে ফ্রান্সে প্রাণ হারানো মানুষের প্রকৃত সংখ্যা সরকারি পরিসংখ্যানের অন্তত 6 গুণ। 2018 সালে প্যারিসে গৃহহীনদের বিষয়ে পরিচালিত দ্বিতীয় আদমশুমারির ফলাফলে দেখা গেছে, রাস্তায় ঘুমানো মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপের এই বিখ্যাত শহরটিতে জীবন ধারণের ব্যয় এত বেড়েছে যে অনেকেই বাড়ি কেনার কথা ভাবতেই পারে না।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী আসরে এ বিষয়ে আরও আলোচনার আশা রেখে আজকের আসর এখানেই শেষ করছি।
সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ পরিবার, শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আসলে সুস্থ থাকার কথা বললেও সুস্থ থাকা সবসময় ততটা সহজ নয়। সুস্থ থাকতে হলে প্রয়োজন বহু বিষয়ে জানা এবং মানা, বিশেষ করে একটি সুস্থ পরিবার কি করে গড়ে তোলা যায়, কিংবা অন্যভাবে বলা চলে পারিবারিক সুস্থতার জন্য কি কি কাজ করা প্রয়োজন, সেসব বিষয় নিয়ে আমরা নতুন এই ধারাবাহিকে আলোচনা করার চেষ্টা করব। এই ধারাবাহিকের নাম সুস্থ পরিবার। গত আসরে আমরা নিরাপদ খাবারের গুরুত্ব নিয়ে আলোচনা শুরু করেছি, আজকের আসরেও তারই ধারাবাহিকতায় কথা বলার চেষ্টা করব। সুস্থ পরিবারের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি এ প্রত্যাশা রইল।
মানুষের শারীরিক সুস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি দিক হল খাদ্য ও পুষ্টি। শরীরের প্রয়োজনীয় বিভিন্ন চাহিদা পূরণ করে এই খাদ্য এবং তার পুষ্টিগুণ। পুষ্টিহীনতার কারণেই মানুষ বিচিত্র রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। সে কারণেই সবার উচিত খাবারের সুচিন্তিত একটি পরিকল্পনা গ্রহণ করা, প্রয়োজনে একটি খাদ্য সূচি তৈরি করে নেওয়া ভালো। আজকাল অবশ্য খাদ্য ও পুষ্টি সম্পর্কে জনসচেতনতা আগের তুলনায় অনেক বেড়েছে, তারপরেও আরও বেশি জ্ঞান এবং যথাযথ অনুশীলনের প্রয়োজন রয়েছে। কেননা জেনে শুনেও ক্ষতিকর বহু খাবার মানুষ এখনও নির্দ্বিধায় গ্রহণ করে থাকে।
সর্বসাম্প্রতিক এক পর্যালোচনায় দেখা গেছে, এখনও বয়স্কদের মধ্যে শতকরা 45% স্থূলতা ও অতিরিক্ত ওজন সমস্যায় ভুগছেন। বয়স্ক বলতে বোঝানো হয়েছে 15 বছর থেকে 64 বছর পর্যন্ত বয়সের লোকজন। দুঃখজনকভাবে শিশুদের মধ্যেও বিরাট সংখ্যক প্রয়োজনীয় ওজনের তুলনায় অনেক বেশি মোটা এবং অনেক বেশি ওজন সমস্যায় ভুগছে। এর কারণ হল শারীরিক অনুশীলনবিহীন জীবনযাপন পদ্ধতি। আগেকার দিনে এই সমস্যাটা এতটা ব্যাপক ছিল না, কারণ তখন শারীরিকভাবে পরিশ্রম করার প্রবণতা এখনকার তুলনায় বেশি ছিল। এ নিয়ে আমরা আরও কথা বলার চেষ্টা করব খানিক মিউজিক বিরতির পর।
বলছিলাম, 15 বছর থেকে 64 বছর পর্যন্ত বয়সের মানুষের মধ্যে রোগ ব্যাধি বৃদ্ধির পরিমাণ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এর কিছু কারণের কথা আমরা বলেছি, অন্যান্য কারণের মধ্যে রয়েছে তেলে ভাজা খাবার গ্রহণের পরিমাণ বৃদ্ধি, লবণযুক্ত খাবার গ্রহণ, ফ্রোজেন খাবার খাওয়া, বিচিত্র ক্যানের খাবার, চিনিযুক্ত খাবার গ্রহণের মাত্রা বৃদ্ধি, পাস্তরিত ও রেডিমেড খাবার, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস খাওয়া, অপ্রাকৃতিক জুস, চর্বিপূর্ণ গোশতের তৈরি খাবার সহ আরও বিচিত্র খাবার খাওয়ার ফলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি হ্রাস পেয়ে গেছে। আর এই রোগ প্রতিরোধ শক্তি কমে যাওয়ায় বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
এই সমস্যা থেকে মুক্তি পাওয়া অর্থাৎ পরিপূর্ণ সুস্থতা অর্জনের উপায় হল পুষ্টি সংক্রান্ত সুন্দর একটা পরিকল্পনা গ্রহণ করা। এই পরিকল্পনার মধ্যে প্রত্যেকের জন্য নির্দিষ্ট একটা খাদ্য সূচি থাকা উচিত, যার মধ্যে থাকবে পরিমাণ মতো কার্বোহাইড্রেট, চর্বি, প্রোটিন, বিভিন্ন রকমের ভিটামিন, খনিজ পদার্থ, পানি এবং ফাইবার গ্রহণের সঠিক মাত্রা ও পরিমাণ। কায়িক বৃদ্ধি, শরীরের যথার্থ কার্যক্ষমতা ও উন্নয়নের স্বার্থে এই খাদ্য উপাদানের সঠিক মাত্রা ও পরিমাণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এইসব উপাদান যদি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকে এবং আমরা যদি সঠিকভাবে তা গ্রহণ করি, তাহলে বলা যেতে পারে আমাদের খাদ্যসূচি ভারসাম্যপূর্ণ এবং সঠিক।
খাদ্যসূচি ভারসাম্যপূর্ণ হলে তার লক্ষণ ফুটে উঠবে আমাদের দেহে, যেমন বয়স অনুযায়ী ওজন ও উচ্চতার মধ্যে মিল থাকবে, স্কিন ও চুল তরতাজা ও সতেজ থাকবে, নখ থাকবে নিরোগ এবং গোলাপি রঙের, চোখগুলো হয়ে উঠবে প্রখর দৃষ্টিসম্পন্ন ও অনুসন্ধানী, ক্ষুধা থাকবে বৃহদন্ত এবং ক্ষুদ্রান্ত্র থাকবে পরিষ্কার, বুদ্ধি ও উপলব্ধি থাকবে পরিপূর্ণ, প্রতিক্রিয়া থাকবে দৃঢ় আর ব্যক্তিত্ব থাকবে গ্রহণযোগ্য ও ভারসাম্যপূর্ণ। তবে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হল যে কয় প্রকারের খাবারের কথা আমরা বলেছি সেগুলো কিভাবে এবং কি পরিমাণ গ্রহণ করা হচ্ছে। এ বিষয়টি ব্যক্তির দৈহিক ও মানসিক সুস্থতার উপর ব্যাপক প্রভাব ফেলে।
উদাহরণস্বরূপ বলা যায়, পুষ্টিবিজ্ঞানীরা বলেছেন যে চাহিদার চেয়ে বেশি পরিমাণ গোশত কিংবা গোশতযুক্ত খাবার খেলে ক্যান্সার হবার আশঙ্কা থেকে যায়। আবার সিরিয়াল জাতীয় খাবার যাতে ভিটামিন বি থাকে, কম খেলে পাগলামি কিংবা মেজাজ খারাপের মতো মানসিক রোগ দেখা দেওয়ার আশঙ্কা থেকে যায়। অনেকেই মনে করছেন উচ্চ রক্তচাপ বৃদ্ধি, মোটা হয়ে যাওয়া, হার্টের রোগ ইত্যাদি অনেকটাই জেনেটিক বা বংশানুক্রমিক। তবে পুষ্টিবিজ্ঞানীরা বলছেন যথাযথ খাদ্যাভ্যাসের মাধ্যমে বংশানুক্রমিক রোগগুলোকে প্রতিহত করা সম্ভব কিংবা একটু বেশি বয়সে নিয়ে যাওয়া সম্ভব। হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ব্রেন স্ট্রোক, বিচিত্র ক্যান্সার ইত্যাদি পুষ্টিকর খাবারের মাধ্যমে প্রতিহত করা যায় বলে মনে করেন তারা।
পুষ্টিজ্ঞান তাই খুব জরুরি। যে কয় প্রকারের খাবার আমাদের দৈনন্দিন গ্রহণ করা উচিত সেগুলোর প্রতি মনোযোগী হতে হবে, লবণ কম খেতে হবে, চিনি বা শর্করাযুক্ত খাবারের পরিমাণ কমাতে হবে, শাকসবজি বেশি খেতে হবে, ফল ফলাদি ও দানাদার শস্য বেশি বেশি খেতে হবে, সিরিয়াল এবং ফাইবারযুক্ত রুটি খেতে হবে, সর্বোপরি শারীরিক পরিশ্রম বাড়াতে হবে। তাহলেই পরিবারে রোগ ব্যাধির পরিমাণ কমে আসবে এবং বৃদ্ধি পাবে সুস্থতা ও সবলতা। আর এই সুস্থতা ও সবলতাই একটি পরিবার ও সমাজের জন্য হয়ে উঠতে পারে অর্থনৈতিক সুবিধা ও সাফল্যের অন্যতম কারণ। আমরা সবাই যেন এ ব্যাপারে সচেতন হয়ে উঠতে পারি, সেই প্রত্যাশায় গুটিয়ে নিচ্ছি আজকের আসর।
যারা আমাদের দীর্ঘ সময় ধরে সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে।
দর্পণ। ইরানের প্রখ্যাত আলেম, মুজতাহিদ, দার্শনিক ও মুফাসসিরে কোরআন আয়াতুল্লাহ মোহাম্মদ তাকি মেসবাহ ইয়াজদি গত 1 জানুয়ারি শুক্রবার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। তিনি ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য এবং ইমাম খমিনী রহমতুল্লাহ আলাই শিক্ষা ও গবেষণা সংস্থার প্রধান ছিলেন। আজকের অনুষ্ঠানে আমরা আয়াতুল্লাহ মোহাম্মদ তাকি মেসবাহ ইয়াজদির কর্মবহুল জীবনের কিছু দিক তুলে ধরব। পরিবেশনায় রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আয়াতুল্লাহ মেজবাহ ইয়াজদি গত কিছুদিন ধরে পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছিলেন এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আয়াতুল্লাহ মেজবাহ ইয়াজদি 1935 সালের 31 জানুয়ারি ইরানের ইয়াজদ প্রদেশে জন্মগ্রহণ করেন। 1979 সালে মার্কিন সমর্থিত ইরানের রেজা শাহ পাহলভির নেতৃত্বাধীন রাজতন্ত্রের উৎখাত ও ইসলামী বিপ্লব বিজয়ে তিনি অসামান্য অবদান রাখেন। তার এই অবদানের স্বীকৃতি হিসেবে বিপ্লবের মহান নেতা ইমাম খমিনী রহমতুল্লাহ আলাই তাকে বাকিরুল উলুম গবেষণা সংস্থার প্রধান হিসেবে নিযুক্ত করেন। পরবর্তীতে সংস্থাটির নাম দেয়া হয় ইমাম খমিনী রহমতুল্লাহ আলাই শিক্ষা ও গবেষণা সংস্থা। আয়াতুল্লাহ মেজবাহ ইয়াজদি আমৃত্যু এই সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাফসির, দর্শন ও ইসলামী শিক্ষা বিষয়ে তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে দর্শন শিক্ষা, ইসলামের রাজনৈতিক তত্ত্ব, কোরআনে বর্ণিত নৈতিকতা ইত্যাদি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই মরহুম মেজবাহ ইয়াজদিকে অন্যতম সেরা চিন্তাবিদ ও দক্ষ পরিচালক হিসেবে অভিহিত করে বলেছেন, তিনি সবসময় সত্য ও হকের পথে ছিলেন এবং দৃঢ় মনোবলের অধিকারী ছিলেন। তিনি মূল্যবান গ্রন্থ রচনা করা ছাড়াও সুনামধন্য অনেক যোগ্য ছাত্র গড়ে তুলেছিলেন। বিপ্লবী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য যেখানেই প্রয়োজন হয়েছে সেখানেই তিনি উপস্থিত থেকেছেন। এক কথায় তিনি ছিলেন নজিরবিহীন একজন মানুষ। ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খমেনির তত্ত্বাবধানে থেকে তিনি ধর্মতত্ত্ব ও ইসলামী দর্শনের উপর জ্ঞান অর্জন করেন। এছাড়া তিনি আয়াতুল্লাহ বুরুজেদ্দি, আয়াতুল্লাহ আরাকি, আল্লামা সৈয়দ মোহাম্মদ হোসেন তাবাতাবাই ও আয়াতুল্লাহ বেজাতের মতো বিখ্যাত ব্যক্তিত্বদের সান্নিধ্য পাওয়ার ও তাদের তত্ত্বাবধানে থেকে জ্ঞান অর্জনের সৌভাগ্য অর্জন করেছিলেন।
ইমাম খমেনী রহমতুল্লাহ আলাইহের নেতৃত্বে ইসলামী বিপ্লবের প্রথম থেকেই ইরানের ভেতরে ও বাইরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং সারা বিশ্বের নজর ছিল ইরানের দিকে। এরকম একটি অবস্থায় ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতারা ও বুদ্ধিজীবী মহল ইসলামী বিপ্লবী লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে অসামান্য অবদান রাখেন। তারা এমন একটি ইসলামী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে এগিয়ে যান যাতে এই বিপ্লব সারা বিশ্বের ন্যায় বিচারকামী ও স্বাধীনচেতা মানুষের জন্য আদর্শে পরিণত হয়। সে সময় বিপ্লবের শত্রুরা ইরানের খ্যাতনামা ধর্মীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সুনাম নষ্ট করার জন্য নানাভাবে চেষ্টা ও ষড়যন্ত্র করতে থাকে। শত্রুদের বড় টার্গেট ছিলেন আয়াতুল্লাহ মেজবাহ ইয়াজদি। আয়াতুল্লাহ ইয়াজদির জীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করলে দেখা যায় তিনি সারা জীবন কুসংস্কার ও বিকৃতির বিরুদ্ধে লড়াই করে গেছেন। যখনই কোনো কুচক্রী মহল ইসলাম ধর্ম কিংবা ইসলামী বিপ্লবী আদর্শকে কলঙ্কিত করার চেষ্টা করেছে তখনই তিনি তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং অত্যন্ত দৃঢ়তার সাথে ও যৌক্তিক পন্থায় ইসলাম ও বিপ্লবকে রক্ষা করার চেষ্টা করেছেন।
আয়াতুল্লাহ মেজবাহ ইয়াজদি ধর্মতত্ত্ব গবেষণা কেন্দ্রেও একজন জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইরান, বিশ্ব রাজনীতির
পরিবর্তিত পরিস্থিতি এবং ইসলামী বিপ্লবের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত গভীর আলোচনা করতেন। তিনি বিভিন্ন ইস্যুতে জ্ঞান ও গর্ভ বিতর্ক করতেন। ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের আগে বেশিরভাগ সংগ্রামী ও বিপ্লবীরা মনে করতেন, প্রথমে রাজনৈতিক আন্দোলনকে এগিয়ে নিতে হবে এবং এরপর বিপ্লব বিজয় ও সমাজ সংস্কারের দিকে মনোনিবেশ করতে হবে। কিন্তু আয়াতুল্লাহ মোতাহারি ও আয়াতুল্লাহ মেসবাহ ইয়াজদির মতো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ মনে করতেন, রাজনৈতিক আন্দোলনকে এগিয়ে নেওয়া, ইসলামী বিপ্লব ও সংগ্রাম চলার একই সময়ে সমাজ সংশোধন তথা যে কোনো বিকৃতি ও কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সমূলে উপড়ে ফেলতে হবে। ইরান সহ সারা বিশ্বে প্রকৃত ইসলামের ঝান্ডা তুলে ধরতে হবে।
স্বৈরাচারী শাহের শাসনামলে সরকারের বিরুদ্ধে আম জনতার যে তীব্র রাজনৈতিক আন্দোলন গড়ে উঠেছিল তাতে আয়াতুল্লাহ মেজবাহ ইয়াজদির বিরাট অবদান ছিল। প্রাদেশিক সংগঠন গড়ে তোলা এবং ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাহের নেতৃত্বে ধর্মীয় নেতাদের আন্দোলন সংগ্রামসহ এ ধরনের আরও বহু কর্মকাণ্ডে মেজবাহ ইয়াজদি জড়িত ছিলেন। ইসলামী বিপ্লব বিজয়ের আগে থেকেই তিনি ইরানে ধর্মবিরোধী কমিউনিজমের প্রভাব বিস্তারের বিপদ সম্পর্কে সবাইকে সতর্ক করে দেন এবং বিভিন্ন বক্তব্যে বিপ্লবের শত্রুদের ষড়যন্ত্রের নানা দিক সম্পর্কে জনগণকে সচেতন করে তোলেন। এসব ষড়যন্ত্রের ব্যাপারে তিনি এতটাই স্পর্শকাতরতা ও কঠোরতা দেখিয়েছিলেন যে তার অনেক বিপ্লবী বন্ধু তাকে এসব বিষয়ে ধীরে চলার পরামর্শ দিতেন, কিন্তু তিনি তার অবস্থানে অটল থাকতেন এবং কমিউনিস্টদের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন। তিনি বক্তব্য দেয়া, বিতর্কে অবতীর্ণ হওয়া, বই লিখে প্রভৃতির মাধ্যমে বিকৃতি ও অপপ্রচারের জবাব দিতেন এবং কাউকে ভয় পেতেন না।
বিপ্লব বিজয়ের শুরু থেকেই শত্রুরা ইরানের জনগণের ধর্মবিশ্বাসকে টার্গেট করে একের পর এক জঘন্য ষড়যন্ত্র করে গেছে। এই অবস্থায় আয়াতুল্লাহ মেজবাহ ইয়াজদি বিপ্লবী আদর্শ ও ধর্মকে রক্ষার জন্য সরব হয়ে ওঠেন এবং দেশের সর্বত্র ধর্মীয় আলেম ও ব্যক্তিত্বদেরকে প্রেরণ করেন। তিনি নিজেও ধর্মীয় মাদ্রাসায় শিক্ষাদান কার্যক্রম আপাতত স্থগিত রেখে দেশের অন্যান্য ধর্মশিক্ষা কেন্দ্রগুলোতে ছুটে যান এবং বিভিন্ন ভাষণে বিপ্লবের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ তুলে ধরার পাশাপাশি শত্রুর ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সতর্ক করে দেন এবং জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়া অত্যন্ত স্পর্শকাতর ওই সময়টিতে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় সৃষ্টির জন্য আয়াতুল্লাহ মেজবাহ ইয়াজদি মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বিষয়ক বিশেষ কেন্দ্র স্থাপন করেন। তার উদ্যোগে সাধারণ ও ধর্মীয় শিক্ষা ব্যবস্থার সমন্বয়ের ফলে সাংস্কৃতিক বিপ্লবের সূচনা হয়। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আয়াতুল্লাহ মেজবাহ ইয়াজদির একটি বড় সাফল্যের দিক হচ্ছে তিনি অসংখ্য যোগ্য ছাত্র গড়ে তুলতে সক্ষম হন।
আয়াতুল্লাহ মেজবাহ ইয়াজদি শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনেও অসামান্য অবদান রাখেন। তিনি গুরুত্বপূর্ণ অসংখ্য বই রচনা করেছেন, যার কোনো কোনোটি বিপ্লব পূর্ববর্তী সময়ের সঙ্গে সম্পর্কিত, আবার কোনো কোনোটি বিপ্লব পরবর্তী সময়ের সঙ্গে সম্পর্কিত। তো শ্রোতা বন্ধুরা, ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা মরহুম আয়াতুল্লাহ মেজবাহ ইয়াজদির জীবনের নানা দিক সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hyk-ի setup box-ի բջային հավելվածի Իրանց